দানিয়েলের বই নম্বর ১৬
প্রতীকসমূহ। আমরা দানিয়েল গ্রন্থের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করার আগে অধ্যায়টি আরও সম্পূর্ণভাবে বুঝতে আমাদের সহায়তা করতে পারে এমন কিছু ভবিষ্যৎবাণীমূলক প্রতীকবাদ বিবেচনা করব। দানিয়েল, হোনানিয়া, মিশাইল ও আঝারিয়াকে পবিত্র আত্মা নির্দিষ্ট ভবিষ্যৎবাণীমূলক প্রতীক হিসেবে ব্যবহার করেন, তারা যে প্রেক্ষাপটে ব্যবহৃত হন তার ভিত্তিতে। প্রথম অধ্যায়ে তাদের চারজনকে কোনো পার্থক্য ছাড়াই চারজন মহৎ ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে, আর অধ্যায়ের শেষে দানিয়েলকে সব দর্শন ও স্বপ্নের অর্থ বোঝার দান আছে বলে শনাক্ত করা হয়।
এই চারজন যুবকের বিষয়ে ঈশ্বর তাদেরকে সমস্ত বিদ্যা ও প্রজ্ঞায় জ্ঞান ও দক্ষতা দান করলেন, আর দানিয়েলের সকল দর্শন ও স্বপ্নের বিষয়ে বোধগম্যতা ছিল। দানিয়েল এইক্সাভেল।
প্রথম অধ্যায়ে চারের প্রতীক হিসেবে তারা শেষ দিনের সারা পৃথিবী জুড়ে ঈশ্বরের লোকদের প্রতিনিধিত্ব করে। চার এমন একটি প্রতীক যা বিশ্বব্যাপী অর্থ প্রকাশ করে এবং সকল নবীই শেষ দিনের কথা বলছেন। প্রথম অধ্যায়ের চারজন মহৎ ব্যক্তি শেষ দিনের ঈশ্বরের লোকদের প্রতিনিধিত্ব করে এবং ১৭ নম্বর পদে প্রথমবার দানিয়েল ও তিনজন মহৎ ব্যক্তির মধ্যে একটি পার্থক্য করা হয়েছে, যা তিন এবং এক সমন্বয় প্রতীকের প্রতিনিধিত্ব করে।
অনুপ্রাণিত বাক্যের মধ্যে তিন এবং এক সংমিশ্রণের প্রতীকটি বারবার পাওয়া যায়। এটি প্রসঙ্গভেদে একাধিক সত্যকে উপস্থাপন করে। এটি সেই তিন স্বর্গদূতের বার্তাসমূহের ইতিহাসকে উপস্থাপন করে, যেগুলো ১৭৯৮ সালে শেষ সময়ে শুরু হয়েছিল এবং অনুগ্রহকাল সমাপ্তির সময় সমাপ্ত হয়। তিনটি বার্তাই প্রথম স্বর্গদূতের আন্দোলনে প্রতিনিধিত্ব পেয়েছিল এবং সেই আন্দোলনের পর প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের চতুর্থ স্বর্গদূত আসে। অতএব এটি একটি তিন এবং এক সংমিশ্রণ।
কিছু প্রেক্ষাপটে এটি সংখ্যা একের মাধ্যমে মিলারাইট ইতিহাসের প্রথম স্বর্গদূতের বার্তার আন্দোলনকে এবং সংখ্যা তিনের মাধ্যমে তৃতীয় স্বর্গদূতের বার্তার আন্দোলনকে সমন্বয়ে উপস্থাপন করতে পারে। অতএব তিন এবং এক সংযোজনকে এক এবং তিন সংযোজন হিসেবেও উপস্থাপন করা যেতে পারে। প্রতীকী তিন এক সংযোজন এমনভাবে কাজ করে যে সেখানে হয় সংখ্যা এক সংখ্যা তিনের আগে থাকে অথবা সংখ্যা তিন সংখ্যা একের আগে থাকে। দানিয়েলের তৃতীয় অধ্যায়ে নেবুখদনেজরের চুল্লিতে আমরা প্রথমে তিনজন বিশ্বস্ত ব্যক্তিকে দেখি, তারপর ঈশ্বরের পুত্রের সদৃশ এক চতুর্থজনকে।
আর সেই তিনজন মানুষ সদ্রক, মেশক ও আবেদনেগো বাধা অবস্থাতেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝখানে পড়ে গেল। তখন রাজা নেবুখদনেজর বিস্ময়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে তার পরামর্শদাতাদের বললেন, আমরা কি আগুনের মধ্যে তিনজন মানুষকে বাধা অবস্থায় নিক্ষেপ করিনি? তারা রাজাকে উত্তরে বলল, ঠিকই হে রাজা। তিনি বললেন, দেখ, আমি চারজন মানুষকে মুক্ত অবস্থায় আগুনের মাঝখানে হাঁটতে দেখছি এবং তাদের কোনো ক্ষতি নেই, আর চতুর্থ জনের লোকটি ঈশ্বরের পুত্রের মতো। দানিয়েল ৩:২৩-২৫।
কোনো সন্দেহ নেই যে একটি সম্পূর্ণরূপে ঐশ্বরিক কারণ এবং একটি যথার্থ ঐতিহাসিক সত্য আছে, যা আমাদের জানায় কেন তৃতীয় অধ্যায়ের স্বর্ণমূর্তির উপাসনা অনুষ্ঠানে দানিয়েল উপস্থিত ছিলেন না। তবে ভবিষ্যৎবাণীমূলক একটি কারণ হচ্ছে, যদি দানিয়েল সেখানে উপস্থিত থাকতেন তাহলে তিনি অগ্নিকুণ্ডে তিন ও একের সমন্বয়ের ভবিষ্যৎবাণীমূলক প্রতীকার্থকে নষ্ট করে দিতেন। গিদিয়নের ক্ষেত্রে ছিল গিদিয়ন এবং তার ১০০ জন করে তিনটি দল। খ্রিস্ট প্রায়ই তিনজন শিষ্যের সঙ্গে থাকতেন।
৬ দিনের পরে যীশু পিতর, যাকব ও তার ভাই জোহনকে নিয়ে আলাদা করে এক উচ্চ পর্বতে উঠলেন এবং তাদের সামনে তিনি রূপান্তরিত হলেন। তার মুখ সূর্যের মতো দীপ্যমান ছিল আর তার বস্ত্র আলোর মতো শুভ্র ছিল। মথি ১৭:১-২।
এক ও তিন অথবা তিন ও এক, এটি একই প্রতীক, কারণ এগুলো শেষকালের কোনো ভবিষ্যৎবাণীমূলক উপাদানকে প্রতিনিধিত্ব করে, আর শেষকাল হল বিচারের দিনসমূহ। বিচারের দিন ১৭৯৮ সালে শুরু হয়েছিল এই ঘোষণার সঙ্গে যে অনুসন্ধানী বিচার ২২ অক্টোবর ১৮৪৪ শুরু হবে এবং বিচারের দিন চলতে থাকে যতক্ষণ না শীঘ্র আগত রবিবারের আইনের সময় মানবজাতির অনুগ্রহের সময় বন্ধ হতে শুরু করে এবং ঈশ্বরের কার্যকরী বিচার শুরু হয়ে ক্রমশ তীব্রতর হতে থাকে যতক্ষণ না অনুগ্রহের সময় সম্পূর্ণরূপে বন্ধ হয় এবং ৭টি শেষ মাড়ি ঘটে। নেবুখদনেজরের আগুনের চুল্লির ঘটনার মধ্যে
পরবর্তীতে যাদের সঙ্গে খ্রিস্ট যুক্ত হয়েছিলেন সেই তিনজন বিশ্বস্তজন নিশানকে প্রতিনিধিত্ব করেন। সোনার মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে নেবুখদনেজরের সাম্রাজ্য গঠিত সব জাতি উপস্থিত ছিল,
আর তিনি দূরবর্তী জাতিদের জন্য একটি পতাকা উত্তোলন করবেন এবং পৃথিবীর প্রান্তদেশ থেকে শীষ দিয়ে তাদের ডাকবেন, আর দেখ তারা তরায় দ্রুত এসে পড়বে। ইশাইয়া ৫:২৬।
দানিয়েলের বন্দিদশার ৭০ বছর আরেকটি জরুরি প্রতীক যা আমাদের চিহ্নিত করা উচিত এবং এটি অনুপ্রাণিত বাণীতে বারবার পাওয়া যায়।
জিহোয়াকিম থেকে কোরেশ পর্যন্ত সময় দানিয়েলের বন্দিদশার প্রকৃত ৭০ বছরকে নির্দেশ করে। দ্বিতীয় বংশাবলী গ্রন্থে এই ৭০ বছর বোঝায় সেই সময় যখন ভূমি বিশ্রাম নেবে এবং তার সব্বাদ সমূহ উপভোগ করবে। ইশাইয়ার ২৩ অধ্যায়ে এই ৭০ বছর ৪১৫৭ সাল থেকে রবিবার আইন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসকে নির্দেশ করে, এবং তা করতে গিয়ে এগুলো প্রজাতান্ত্রিকতার শিং ও সত্যিকারের প্রোটেস্ট্যান্টবাদের শিংয়ের সমান্তরাল ইতিহাসগুলোকেও প্রতিনিধিত্ব করে। সিস্টার হোয়াইট এই ৭০ বছরকে পোপতান্ত্রিক অন্ধকার যুগের ১২৬০ বছরের সঙ্গে মিলিয়ে দেন।
আজ ঈশ্বরের মণ্ডলী পথভ্রষ্ট মানবজাতির পরিত্রাণের জন্য ঈশ্বরীয় পরিকল্পনাকে পরিপূর্ণতায় পৌঁছানো পর্যন্ত এগিয়ে নিতে মুক্ত। বহু শতাব্দী ধরে ঈশ্বরের লোকেরা তাদের স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা ভোগ করেছে। সুষমাচারকে তার বিশুদ্ধতায় প্রচার করা নিষিদ্ধ ছিল এবং যারা মানুষের আদেশ অমান্য করার সাহস করত তাদের ওপর সবচেয়ে কঠোর শাস্তি আরোপ করা হতো। এর পরিণতিতে প্রভুর মহান নৈতিক দ্রাক্ষাক্ষেত্র প্রায় সম্পূর্ণ খালি পড়েছিল। লোকেরা ঈশ্বরের বাক্যের আলোর থেকে বঞ্চিত করা হয়েছিল। ভ্রান্তি ও কুসংস্কারের অন্ধকার সত্য ধর্মের জ্ঞানকে মুছে ফেলার হুমকি দিয়েছিল। পৃথিবীতে ঈশ্বরের মণ্ডলী এই দীর্ঘ অবিরাম নির্যাতনের সময়ে যতটা সত্যি বন্দিত্বে ছিল, ঠিক তেমনই নির্বাসনের সময়ে বাবিলনে ইসরায়েলের সন্তানরা বন্দী ছিল। ভবিষ্যৎ দক্তাগণ ও রাজাগণ, খাঁটিচব্দ।
একবার যখন বোঝা যায় যে প্রতীক হিসেবে ৭০ বছর অন্ধকার যুগের ১২৬০ বছরকেও নির্দেশ করে, তখন অন্ধকার যুগকে প্রতীক কিভাবে উপস্থাপন করা, ৩.৫ বছর, ৪২ মাস বা ১ কাল ২ কাল ও অর্ধকাল, এই উদাহরণগুলো প্রতীকী ৭০ বছরের অর্থ ও প্রয়োগকে বিস্তৃত করে।
দানিয়েলের পুস্তকে ৭০ বছরকে প্রথম বার্তার ক্ষমতায়ন থেকে বিচার পর্যন্ত সময়কাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সময়কাল প্রত্যেক পবিত্র সংস্কার আন্দোলনে বিদ্যমান, এবং এভাবে ৭০ বছর এমন অন্যান্য সত্যের রেখাসমূহকে প্রতিনিধিত্ব করে যেগুলো সময়ের উপাদানকে গুরুত্ব না দিয়ে বরং সেই সময়ের উদ্দেশ্যকে সম্বোধন করে। উদাহরণস্বরূপ, মালাখি ৭০ বছরের সময়কালকে এমন একটি সময় হিসেবে উপস্থাপন করেছেন যখন চুক্তির দূত লেবির পুত্রদের পরিশুদ্ধ করেন। সিস্টার হোয়াইট মালাখির লেবীয়দের পরিশোধনকে খ্রিস্টের ২ বার মন্দির পরিশোধনের সঙ্গে সম্পর্কিত করেছেন। একই সময়কালই ১,৪৪,০০০ মোহর লাগানোর সময়, এটি ক্রমশ শেষ বৃষ্টি বর্ষণের সময়। একই সময়কালই বিষ্টের ছবির পরীক্ষার সময়, যা বিষ্টের চিহ্নের দিকে নিয়ে যায়। এই সময়কালই ভবিষ্যৎবাণীমূলক প্রস্তুতির দিন, যা রবিবারের আইনের দিকে নিয়ে যায়, যা আবার বিশ্রাম দিনের দিন। এই সময়কালের মধ্যে বিচ্ছুরণের সময় এবং সমবেতকরণের সময় অন্তর্ভুক্ত, যা উভয়ই ৭ সময়ের উপাদান।
দানিয়েলের গ্রন্থে জেহুইয়াকিম প্রথম বার্তার ক্ষমতায়নের প্রতীক।
তারপরে যে দুই রাজা আসে তাদের প্রসঙ্গে তিনি কেবল ৩ স্বর্গদূতের মধ্যে প্রথম, যারা বিচার পর্যন্ত নিয়ে যায় এবং বিচারে সমাপ্ত হয়। সাইরাস শুধু রবিবারের আইনের প্রতীকই নয়, তিনি উদ্ধারের একটি চিহ্ন, দানিয়েল ৩:১ সমন্বয়ের একটি উপাদান এবং ঈশ্বরের লোকদের বিশ্বব্যাপী ৪ গুণ প্রতিনিধিত্বেরও অংশ। দানিয়েল এলিয়া বার্তাবাহকের প্রতীকও, এবং তিনি প্রকাশিত বাক্যে যোহনের প্রতিরূপ হিসাবেও দেখা দেন। তিনি ঈশ্বরের সিল গ্রহণকারীদেরও প্রতীক। দানিয়েল নামের অর্থ ঈশ্বরের বিচারক বা বিচারের ঈশ্বর, তাই তিনি বিচারের প্রতীক, এবং লাওদিকিয়ারও প্রতীক, কারণ লাওদিকিয়া অর্থ বিচারপ্রাপ্ত এক জনগণ অথবা বিচারের অধীনে থাকা এক জনগণ। লাওদিকিয়ার বিচার শেষ পর্যন্ত ভিত্তি পায় দানিয়েলের গ্রন্থে শীলমুক্ত হওয়া জ্ঞানের প্রতি তাদের প্রত্যাখ্যানে।
নেবুখদনেজ্জর যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও সত্য প্রোটেস্ট্যান্ট, এই দুই শিংয়ের প্রতীক, এবং তিনি যুক্তরাষ্ট্রকে
তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিনিধিত্ব করেন। যখন আমরা দানিয়েল গ্রন্থের চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে পৌঁছাই, আমরা দেখতে পাব যে নেবুখদনেজ্জর 1699 সালের শেষ সময়কে প্রতিনিধিত্ব করেন আর বেলশাসর রবিবারের আইনকে প্রতিনিধিত্ব করেন। সাত কাল শাস্তির শেষে নেবুখদনেজ্জর একজন রূপান্তরিত মেষ শাবকের মতো শাসকে পরিণত হন, কিন্তু তার পুত্র তার ধ্বংসের ঠিক আগে ড্রাগনের মতো কথা বলে।
বাবিলনের শেষ শাসকের কাছে রূপগত অর্থে যেমন তা তার প্রথম শাসকের কাছেও এসেছিল, ঐশ্বরিক প্রহরীর দণ্ডাদেশ এসেছিল, হে রাজা, তোমার প্রতি এই কথা বলা হল, রাজ্য তোমার কাছ থেকে অপসারিত হয়েছে। দানিয়েল 4:31, প্রফেটস অ্যান্ড কিংস 33।
দানিয়েলের প্রথম অধ্যায় 11 আগস্ট 1840 থেকে 22 অক্টোবর 1844 পর্যন্ত মিলারাইট আন্দোলনের ইতিহাসকে প্রতিনিধিত্ব করে। এটি 11 সেপ্টেম্বর 2001 থেকে রবিবারের আইন পর্যন্ত সময়কেও প্রতিনিধিত্ব করে। এটি তিন স্বর্গদূতের বার্তার প্রথমটিকেও প্রতিনিধিত্ব করে এবং তিন স্বর্গদূতের বার্তাসমূহ 1798 থেকে রবিবারের আইন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি দ্বিতীয় ভবিষ্যৎবাণীমূলক প্রতীককে প্রতিনিধিত্ব করে।
সম্ভবত দানিয়েল পুস্তকের প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হল এটি সেই প্রথম বিষয় যা উল্লেখ করা হয়েছে এমন এক ভবিষ্যৎবাণীমূলক গ্রন্থে যা দানিয়েল ও প্রকাশিত বাক্য এই দুই পুস্তক মিলিয়ে গঠিত। ভবিষ্যৎবাণীর ছাত্রের আয়ত্ত করার জন্য তিনটি ভবিষ্যৎবাণীমূলক পরীক্ষার মধ্যে এটি প্রথমটি। পরবর্তী পরীক্ষাগুলি উত্তীর্ণ হতে হলে এটিকেই খেতে হবে।
আর্লি রাইটিংসে, যেমন এই প্রবন্ধগুলিতে একাধিকবার আগেই উদ্ধৃত হয়েছে, সিস্টার হোয়াইট একটি অনুচ্ছেদে খ্রিস্টের ইতিহাসের তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়াকে চিহ্নিত করেন এবং তারপর পরবর্তী অনুচ্ছেদে তিনি মিলারাইটদের ইতিহাসের তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়াকে চিহ্নিত করেন। তিনি উল্লেখ করেন যে খ্রিস্টের সময়ে যারা যোহনের বার্তাকে প্রত্যাখ্যান করেছিলেন তারা যিশুর শিক্ষার দ্বারা উপকৃত হতে পারেননি। পরবর্তী অনুচ্ছেদটি যে কেউ দেখতে চায় তার কাছে স্পষ্ট করে যে মিলারাইটদের জন্য প্রথম পরীক্ষা ছিলেন উইলিয়াম মিলার, যাকে সিস্টার হোয়াইট বাপ্তিস্মদাতা যোহন এবং এলিয়া উভয়ের দ্বারা প্রতিকায়িত বলে চিহ্নিত করেছেন। প্রথম পরীক্ষার এই দুই সাক্ষী প্রমাণ করে যে দানিয়েল গ্রন্থের প্রথম অধ্যায়টি এলিয়াহের বার্তা। প্রথম অধ্যায় যদি প্রত্যাখ্যাত হয় তবে দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে কোনো উপকার পাওয়া যাবে না। তাদের নিজ নিজ ইতিহাসে যিশু বাপ্তিস্মদাতা যোহনের এবং দ্বিতীয় স্বর্গদূত প্রথম স্বর্গদূতের অনুসরণ করেছিলেন। যিশুর পরে ছিল ক্রুশের বিচার এবং তদন্তমূলক বিচার শুরু হলে তৃতীয় স্বর্গদূত আগমন করল। ক্রুশে শিষ্যদের হতাশা 1844 সালের 22 অক্টোবরের মহা হতাশার প্রতীকস্বরূপ। দানিয়েলের প্রথম অধ্যায়টি এলিয়া স্বরূপ, যা বাপ্তিস্মদাতা যোহন ও উইলিয়াম মিলার দ্বারা প্রতিনিধিত্বিত, কিন্তু এটিকে দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে আলাদা করা যায় না। একত্রে এই অধ্যায়গুলোই চিরস্থায়ী সুসমাচার, যা সর্বদা তিন ধাপের ভাববাদী পরীক্ষার বার্তা, যা দুটি শ্রেণীর উপাসকদের উদ্ভব ঘটায় এবং তারপর তাদের পৃথক করে। অতএব ওই তিনটি অধ্যায়কে যদি পৃথক করা হয় তবে তা হবে ভিন্ন এক সুসমাচার।
কিন্তু যদি আমরা বা স্বর্গ থেকে কোনো স্বর্গদূত তোমাদের কাছে এমন কোনো সুসমাচার প্রচার করে যা আমরা তোমাদের কাছে প্রচার করেছি তার থেকে ভিন্ন, তবে সে অভিশপ্ত হোক। যেমন আমরা আগে বলেছি তেমনই আমি এখন আবার বলছি, যদি কেউ তোমাদের কাছে এমন কোনো সুসমাচার প্রচার করে যা তোমরা গ্রহণ করেছ তার থেকে ভিন্ন, তবে সে অভিশপ্ত হোক। গালাতীয় 1:9।
দানিয়েলের প্রথম অধ্যায় চুক্তির দূত যেন হঠাৎ তার মন্দিরে আসেন, সেই পথ প্রস্তুত করে এবং এটি অরণ্যে ধ্বনিত যে কণ্ঠস্বর তারও প্রতিনিধিত্ব করে। অরণ্যকে এক বিচ্ছুরণের সময়কাল হিসেবে উপস্থাপিত করা হয়েছে, যেখানে পবিত্র স্থান ও বাহিনী পদদলিত হচ্ছে। দানিয়েলের প্রথম অধ্যায়ে দানিয়েল অরণ্যে বিচ্ছিন্ন ও দাসত্বে আবদ্ধ। প্রথম অধ্যায়ের বার্তা দ্বিতীয় অধ্যায়ের বার্তার জন্য পথ প্রস্তুত করে, যেখানে খ্রিস্ট লেবির পুত্রদের শুদ্ধ করেন এবং তাদের সঙ্গে চুক্তিতে প্রবেশ করেন। লেবির পুত্ররা ঈশ্বরের মনোনীত জনগণের প্রতীক হিসেবে চিহ্নিত, কারণ হারুনের স্বর্ণমূর্তির সংকটে তারা মসির পাশে বিশ্বস্তভাবে দাঁড়িয়েছিল এবং দানিয়েলের তৃতীয় অধ্যায়ও স্বর্ণমূর্তির সেই সংকট।
শদ্রক, মেষক ও আবেদনেগো সোনার মূর্তির পশুর মূর্তি পরীক্ষার পূর্বেই শোধিত লেবীয়দের মতো,
অনুষ্ঠানে নেবুখাদনেজর বাদ্যবৃন্দের ব্যবস্থা করেন, টাইরের বেশ্যা গান গায়, আর ধর্মত্যাগী আত্মিক ইসরায়েল সোনার মূর্তির চারদিকে সঙ্গীতের তালে মাথা নোয়ায়, তারপর নগ্ন হয়ে নাচে।
দানিয়েল ও প্রকাশিত বাক্য এই দুই গ্রন্থ আসলে একই গ্রন্থ, এবং আলফা ও ওমেগা হিসেবে খ্রিস্ট এখন সেই গ্রন্থটির শিল খুলছেন যা যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যকে উপস্থাপন করে। তিনি সেই গ্রন্থে যে সর্বপ্রথম সত্যটি স্থাপন করেন তা হল তিন স্বর্গদূতের বার্তা। দানিয়েলের প্রথম তিনটি অধ্যায় হল তিন স্বর্গদূতের বার্তা, প্রকাশিত বাক্যের চতুর্দশ অধ্যায়ে ওই তিন স্বর্গদূতের বার্তার সঙ্গে যুক্ত যে সত্যগুলি সেগুলি পরিপূর্ণতায় পৌঁছায় যখন স্বীকার করা হয় যে সেগুলি প্রথম উল্লেখিত হয়েছিল দানিয়েলের প্রথম তিনটি অধ্যায়ে। প্রকাশিত বাক্য চদরে সেগুলিকে চিরন্তন সুসমাচার হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো আকাশে উড়ছে, এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে ওই বার্তা শেষ দিনগুলোতে সমগ্র বিশ্বের কাছে উপস্থাপিত হয়। দানিয়েলের প্রথম তিনটি অধ্যায়ে যে পুরুষ ও নারীরা সেই বার্তা বিশ্বে পৌঁছে দেয় তাদের অভিজ্ঞতা চিত্রিত হয়েছে। প্রকাশিত বাক্য চদ্দ হল বাহ্যিক সত্যের ধারা যেখানে প্রতীকসমূহের মাধ্যমে তিন স্বর্গদূতের বার্তা উপস্থাপিত হয়েছে। চিরন্তন সুসমাচার এবং তিন স্বর্গদূতের প্রত্যেকের বার্তা দানিয়েলের প্রথম তিনটি অধ্যায়ে উপস্থাপিত অভ্যন্তরীণ সত্যের ধারার মাধ্যমে পরিপূর্ণতায় পৌঁছে।
প্রথম তিনটি অধ্যায় বহু অসাধারণ সত্য উপস্থাপন করে, আর সেই সত্যগুলোর একটি হল তিনটি বার্তা আসলে তিন ধাপের একটি পরীক্ষামূলক প্রক্রিয়া। প্রথমে খাদ্যাভ্যাসের পরীক্ষা, এরপর দৃষ্টিগত পরীক্ষা, তারপর লিটমাস পরীক্ষা। নিঃসন্দেহে ওই তিনটি পরীক্ষাকে অন্যভাবেও নাম দেওয়া যেতে পারে, কিন্তু সেই নামগুলো প্রথম অধ্যায়েই সহজে দেখা যায় এবং আবার প্রথম থেকে তৃতীয় অধ্যায় জুড়েও দেখা যায়। এই তিনটি অধ্যায়কে একত্রে একটি প্রতীক হিসেবে স্বীকৃতি দিতে হবে।
প্রথম ও দ্বিতীয় বার্তাগুলি 1843 এবং 1824 সালে দেওয়া হয়েছিল এবং আমরা এখন তৃতীয়টির ঘোষণার অধীনে আছি, কিন্তু তিনটি বার্তাই এখনও ঘোষিত হওয়া প্রয়োজন। সত্যের অনুসন্ধানকারীদের কাছে এগুলি পুনরায় তুলে ধরা এখন আগের যে কোনো সময়ের মতোই অপরিহার্য। কলম ও কণ্ঠের মাধ্যমে আমরা এই ঘোষণাগুলি ধ্বনিত করব, তাদের ক্রম দেখিয়ে এবং যে ভবিষ্যৎবাণীগুলি আমাদের তৃতীয় স্বর্গদূতের বার্তায় নিয়ে আসে সেগুলোর প্রয়োগ উপস্থাপন করে। প্রথম ও দ্বিতীয় ছাড়া তৃতীয় হতে পারে না। এই বার্তাগুলি আমরা প্রকাশনা ও বক্তৃতার মাধ্যমে বিশ্বের কাছে পৌঁছে দেব, ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের ধারায় যা ঘটেছে এবং যা ঘটবে তা দেখিয়ে। নির্বাচিত বার্তাসমূহ বই দূর আঠুর্ক অবদন্ত্র।
দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের প্রকৃত ঘটনা প্রবাহের মধ্যে ব্যবধান একদিন, এক সপ্তাহ বা কুড়ি বছর, যাই হোক না কেন, এই দুটি অধ্যায় প্রতীকীভাবে ক্রমান্বয়ে নেওয়া তিনটি পরীক্ষাকে চিত্রিত করছে। নবুখদনেস্যার মুগ্ধ ও বিস্মিত হয়েছিলেন যে ঈশ্বর নবী দানিয়েলের মাধ্যমে তার স্বপ্ন জেনে নিয়েছেন এবং সেই স্বপ্নের এমন সুসঙ্গত ও দৃঢ় ব্যাখ্যা দিয়েছেন যা সত্য ছাড়া অন্য কিছু হিসেবে বোঝা সম্ভব নয়। তবুও তৃতীয় অধ্যায়ে নবুখদনেস্যার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন, কারণ তিনি নিজের গর্বোদ্ধত মানবীয় আকাঙ্ক্ষাকে ঈশ্বরের শক্তির সেই আশ্চর্য প্রকাশের ঊর্ধ্বে স্থান দিতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন যে প্রকাশটি গুপ্ত স্বপ্নটির ঐশ্বরিক অর্থকে চিহ্নিত করেছিল।
তৃতীয় অধ্যায়ে সোনার মূর্তি দাঁড় করিয়ে সে তৃতীয় লিটমাস টেস্টে ব্যর্থ হয়েছিল।
শদ্রক, মেশক এবং আবেদনেগো লিটমাস টেস্টে উত্তীর্ণ হয়েছিল, নেবুখদনেজার পশুর চিহ্ন গ্রহণ করেছিল এবং ওই তিনজন বিশ্বস্ত ঈশ্বরের সিল পেয়েছিল। দানিয়েলের প্রথম তিনটি অধ্যায়কে প্রকাশিত বাক্য চৌদের তিন স্বর্গদূতের প্রেক্ষাপটে বুঝতে হবে। যদিও এই তিনটি অধ্যায় খুবই সহজ, কারণ এগুলি এতটাই স্পষ্ট যে সেগুলি খ্রিস্টান শিশুদের গল্প হিসেবে সাধারণত ব্যবহৃত হয়, তবু আসলে এগুলিই সম্ভবত ঈশ্বরের বাক্যের সবচেয়ে গভীর তিনটি অধ্যায়ের প্রতিনিধিত্ব করে।
পরবর্তী নিবন্ধে আমরা দানিয়েলের তৃতীয় অধ্যায় থেকে চালিয়ে যাব।
মূর্তিপূজক রাজা নেবুখদনেজ্জর যে পথ অনুসরণ করেছিলেন তাতে যে দাম্ভিকতা ও অত্যাচার দেখা গিয়েছিল তা আমাদের যুগেও প্রকাশ পাচ্ছে এবং প্রকাশ পেতে থাকবে। ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করবে। এই যুগে পরীক্ষা হবে বিশ্রাম দিন পালনের বিষয়ে। স্বর্গীয় বিশ্বজগৎ দেখছে মানুষ জিহবার বিধিকে পদদলিত করছে, ঈশ্বরের স্মারককে যা তার ও তার আজ্ঞাপালনকারী জনগণের মধ্যে চিহ্ন অর্থহীন করে দিচ্ছে, অবজ্ঞার বস্তুতে পরিণত করছে, আর একদিকে একটি প্রতিদ্বন্দ্বী বিশ্রাম দিনকে দুরার সমভূমিতে স্থাপিত বিশাল সোনার মূর্তির মতো উচ্চে তুলে ধরা হচ্ছে। যারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করবে, তারা তাদের বানানো এই মিথ্যা বিশ্রাম দিন পালনের জন্য পৃথিবীকে আহ্বান জানাবে। যারা অস্বীকার করবে, তাদের সবাইকে অত্যাচারী আইনের আওতায় আনা হবে। এটাই অধর্মের রহস্য, শয়তানি শক্তির পরিকল্পনা, যা পাপের মানুষ দ্বারা কার্যকর করা হচ্ছে। দ্য ইউথস ইনস্ট্রাক্টর, ১২ জুলাই ১৯৭৪।